الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب إياك إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
گزشتہ جمعے میں میں نے میزبانوں اور ڈیوٹی کے کارکن کو اس طرح توجہ دلائی تھی کہ جلسہ سالانہ پر آئے ہوئے مہمانوں کی عزت و احترام کے ساتھ مہمان نوازی ایک حقیقی مومن کا وصف ہے، اور جلسے کے ان دنوں میں اس اعلیٰ خلق کے اظہار کا
cette haute qualité morale, c'est là le devoir de chaque bénévole, chaque volontaire. Quel que soit le département dans lequel il travaille, tout bénévole doit faire preuve de cette qualité. Aujourd'hui, encore une fois, je vais parler à ce sujet. Mais aujourd'hui, je vais aussi parler à propos des responsabilités des invités. Comment un croyant doit-il se comporter en tant
que... অনুরূপভাবে যেভাবে আমার সাধারণ রীতি জলসার সূত্র ধরে কয়েকটি প্রশাসনিক কিছু প্রশাসনিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে, কাজেই তাও স্মরণ করা হবে, কেননা এগুলিও একান্ত আবশ্যক এবং প্রয়োজনীয়। যদিও এইসব নির্দেশনা জলসা সালানার যে প্রোগ্রাম রয়েছে তাতে ছাপানো রয়েছে, কিন্তু অভিজ্ঞতা এটি যে এগুলো পাঠ করার প্রতি মানুষ খুব কমই মনোযোগ দেয় অথবা একে এত গুরুত্বপূর্ণ মনে করে না। এমনিতেও স্মরণ করানো উপকারী হয়ে থাকে, আর আল্লাহ তাআলা বলেন যে মুমিনদেরকে উপদেশ দেয়া যা আল্লাহ এবং তার রসুলের নির্দেশের অধীনে করা হয় তা নিশ্চিতরূপে তাদের জন্য কল্যাণকর এবং উপকারী। আর আহমদিয়া জামাতের বৈশিষ্ট্য, এটি আহমদিয়া জামাতের একটি অনন্য বৈশিষ্ট্য যে এটি সেই জামাত যারা এই যুগের ইমাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিককে মেনেছে। যার ভিত্তি হচ্ছে আল্লাহ এবং তার রসুলের নির্দেশ পালন করা, অথবা এর ভিত্তি হচ্ছে আল্লাহ এবং তার রসুলের নির্দেশের অধীনে অধীনস্থ থাকা। তারপরে এটি সেই জামাত যা আজ বিশ্বে একটা অনন্য সম্মান অর্জন করেছে, যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পর আল্লাহ তাআলা আল্লাহ এই যে জলসার ব্যবস্থা এটি খেলাফতের সাথে সম্পর্ক রাখে বা সংযুক্ত। অতএব যখন এই জামাতের সদস্যরা এই জামাতের সদস্যদেরকে উপদেশ দেওয়া হয় এবং আল্লাহ এবং তার রসুলের বরাতে নসিহত করা হয়, তখন তারা বিশেষভাবে এর উপর আমল করার এবং অনুশীলন করার চেষ্টা করে এবং করা উচিত, কেননা এছাড়া আমাদের এবং অন্যদের মাঝে কোনো পার্থক্য থাকে না, যে আমরা এক হাতে ঐক্যবদ্ধ এবং এক নির্দেশে আমরা উঠা বসা করি এবং নসিহত শুনে তার প্রতি আমরা মনোযোগ নিবদ্ধ করি। আল্লাহ করুন এই খুতবার যে সমস্ত কথা বলা হচ্ছে নির্দেশ দেওয়া হচ্ছে তার উপর যেন আপনার আমলকারী হন, এবং এই জলসায় আমার পক্ষ থেকে অথবা অন্যান্য বক্তাদের পক্ষ থেকে যে জ্ঞান এবং আধ্যাত্মিক এবং তরবিয়তি বিষয়বস্তু বর্ণনা করা হবে তা শুনে এখানেও এবং পরবর্তীতেও যখন নিজেদের বাড়িতে ফিরে যাবেন সেখানে আপনারা গিয়ে তার উপর আমলকারী হবেন। গত জুমায় আমি একটি হাদিসের সূত্র ধরে অতিথি সেবক এবং কর্মীদের দায় দায়িত্ব আমি তুলে ধরেছিলাম যে একজন মোমেন যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে তার দায়িত্ব হচ্ছে সে যেন তার অতিথির সম্মান করে, তার ইজ্জত করে। আর সাধারণত অতিথি সেবক সেবা তিন দিন তিন রাত পর্যন্ত, যদিও বিভিন্ন পরিস্থিতিতে এর থেকে বেশি সময়ও অতিথি সেবা করা হয় এবং অতিথি সেবা করা হয়েছে, কিন্তু এখানে তিন দিন তিন রাত উল্লেখ করে মেহমানদের বা অতিথিদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে যদিও অতিথি সেবকের কাজ হচ্ছে ইজ্জত এবং সম্মানের সাথে স্বীয় অতিথির অতিথি সেবা করা এবং এটি সেই অতিথির বৈধ অধিকার বা প্রাপ্য অধিকার, কিন্তু মেহমান বা অতিথিকেও নিজের যে সীমা রয়েছে তার প্রতি দৃষ্টি রাখা উচিত। যদি সীমার চেয়ে বেশি তোমরা চাও তাহলে অনেক ক্ষেত্রে অতিথি সেবকের যে
মেজবান বা অতিথি সেবকরা ব্যতিব্যস্ত হতে পারে, কষ্ট পেতে পারে, তাই এখানে মেজবানদের আত্মাভিমানকে জাগানো হয়েছে যে এর বা অতিথিদের আত্মাভিমানকে জাগ্রত করা হয়েছে যে এর বেশি সেবা যদি করো তাদের তাহলে সেটি হবে সৎকা, আর কোন আত্মাভিমানী ব্যক্তি সৎকা খাওয়া পছন্দ করে না। এছাড়া এই হাদিসে এটিও বলা হয়েছে যে মেহমান যতক্ষণ মেজবানের কষ্ট না হবে ততদিন তার থাকা উচিত। কষ্ট যদি দেয়া হয় তাহলে মানুষ অভিযোগ দেখা দিতে পারে, প্রত্যেক ব্যক্তির নিজস্ব কিছু অবস্থা এবং ব্যস্ততা থেকে থাকে। জামাতের নিজাম এবং ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকেও জামাতের নিজস্ব ব্যস্ততা রয়েছে, তাই আতিথেয়তা এমন একটি বৈশিষ্ট্য যা আত্মসম্মান বোধ জাগ্রত করার উদ্দেশ্যে এবং পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হলো এর উদ্দেশ্য, প্রেম প্রীতি সৃষ্টি হলো এর উদ্দেশ্য। কিন্তু বেশি অবস্থান করলে এতে চিড় ধরে, এতে ফাটল ধরে, যখন মেজবান কষ্ট দেওয়া আরম্ভ করে। জামাতবদ্ধভাবে আবাস বা অবস্থান স্থল মসজিদের হল বা অন্য যে কোনো হল হোক সীমিত সময় পর্যন্ত রাখা সম্ভব, এর বেশি না। এরপর সরকারের দৃষ্টি এর উপর, সরকারি কর্মকর্তাদের দৃষ্টি এর উপর পড়ে তারা দেখে যে সেখানে যে আবাসন রয়েছে তার ভিতর থেকে বা শর্ত সাপেক্ষে সবকিছু চলছে কিনা, শর্ত অনুসারে সব কাজ হচ্ছে কিনা। তাই বিশেষ করে ইউরোপের বাহির থেকে যারা এসেছেন যে সমস্ত অতিথি তারা এই কথা স্মরণ রাখবেন যে এখানে জামাতি যে সমস্ত আবাস আছে এটা সীমিত সময় পর্যন্ত ব্যবহার হতে পারে, এর বেশি নয়। যদি বেশি দিন বেশি কিছুদিন অবস্থান করতে হয় তাহলে অন্য কোন ব্যবস্থা করুন, নিজস্ব ব্যবস্থা করুন। কিন্তু অন্য ক্ষেত্রেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তিকে সামনে রাখবেন যে মেজবানের যেন কষ্ট না হয়, অর্থাৎ যিনি আতিথেয়তা করেন তার যেন মেজবানের যেন কোনো কষ্ট না হয়। ইসলামের এটি বৈশিষ্ট্য যে সব বিষয়ের খুঁটিনাটি ব্যাখ্যা করে থাকে, বর্ণনা করে থাকে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যত ছোট ছোট কথা বা তুচ্ছ কথাকেও সামনে রেখেছেন এবং আমাদের সার্বিক দৃষ্টিকোণ থেকে তরবিয়ত করেছেন। তো প্রকৃত মোমেনের দায়িত্ব হলো এগুলোকে সম্মান করা, এই কথাগুলোকে গুরুত্ব দেয়া। বাহ্যত যে সমস্ত কথা ছোট সেগুলোকে যদি আপনি সামনে রাখেন তাহলে বড় বড় নেকির মানুষ সুযোগ পায়, তৌফিক পায়। আর এমন মানুষ যে হৃদয়ে ভালোবাসা রাখে, অর্থাৎ এমন সমাজ প্রতিষ্ঠিত হয় যে সমাজে পারস্পরিক ভালোবাসা থাকে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত হয়। জলসার উদ্দেশ্যাবলীগুলোর ভিতর এইটি একটি হযরত মাসুম ইসলাম উল্লেখ করেছেন যে প্রেম প্রীতি ভালোবাসা এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করা জলসার একটি মহৎ উদ্দেশ্য। আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে এই সুন্দর আকর্ষণীয় সমাজের ভিত্তি যা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তা আল্লাহ এবং রসুলের আনুগত্য এবং শাসকদের বা যারা ক্ষমতায় আছে তাদের আনুগত্যের ফলে হবে। তো আনুগত্যের মান যত উন্নত হবে, যত ভালো হবে, ততই কথা শোনা এবং মানার প্রতি মনোযোগ মানুষের নিবদ্ধ হবে। তাই প্রত্যেক আগত ব্যক্তিকে স্মরণ রাখা উচিত, আগমনকারীকে স্মরণ রাখা উচিত যে আমাদেরকে তাদের মানও উন্নত করতে হবে, আর এই উদ্দেশ্যে আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা পিছনে না যাই, যেন আমরা এগিয়ে যেতে পারি, যেন জলসার বরকত এবং কল্যাণ থেকে আমরা লাভবান হতে পারি, কল্যাণ মণ্ডিত হতে পারি। অনেকে এখানে আসে আর বলে যে এখানে দুই বা তিন সপ্তাহের যে জামাতি ব্যবস্থা করা হয় সে আমরা সেই অনুসারেই অবস্থান করব, এরপর যদি বেশি থাকতে হয়, বেশি অবস্থান করতে হয় তাহলে নিজের ব্যবস্থা নিজেই করব। কিন্তু কার্যত অনেকেই মাসের পর মাস এখানে অবস্থান করে, জলসার পর ব্যবস্থাপকরাও বিরক্ত হয়ে যায়, আর এছাড়া জামাতি কার্যক্রমের জন্য সেই জায়গার যদি প্রয়োজন দেখা দেয় আর মেহমানদের যদি সেই আবাস থেকে এদিক সেদিক করা হয় তারা আপত্তি করা আরম্ভ করে। আমার কাছে অনেক অভিযোগও আসে, এমন লোকদেরকে আমি অনুরোধ করব যে আপনি যে ওয়াদা করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই ওয়াদা রাখুন, প্রতিশ্রুতি রক্ষা করুন, আর এছাড়া নিজাম বা ব্যবস্থাপনার আনুগত্যের কথাও সামনে রাখুন। প্রত্যেক ছোট ছোট কথা মানা মানুষকে নেক কাজের তৌফিক দেয়, সুযোগ দেয়। যদি এই ছোট এবং তুচ্ছ কথার গুরুত্ব না থাকত, সমাজের উপর যদি এর প্রভাব না পড়ত, মানুষের চরিত্র যদি ছোট ছোট কথার কারণে প্রভাবিত না হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই ধরনের এই কথার প্রতি আমাদের মনোযোগ এভাবে আকৃষ্ট করতেন না। সীমিত সময়ের জন্য আতিথেয়তার কথা এক হাদিসে আছে, হাদিস থেকে এটি স্পষ্ট হয়, মুসলিমের হাদিস এটি। আবি শুরায় বর্ণনা করেছেন, তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেহমান নওয়াজি বা আতিথেয়তা তিন দিনের, তিন দিন পর্যন্ত হয়ে থাকে, আর এক আর পর বাক্য আমি বুঝিনি। মুসলমানের জন্য ভাইয়ের কাছে এতটা অবস্থান করা উচিত যে কারণে ভাইয়ের গুনাহ হতে পারে। সাহাবারা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল, ভাই কিভাবে পাপে লিপ্ত হতে পারে যদি মেহমান বেশি অবস্থান করে? তিনি বলেন যে সে তার কাছে যদি এত বেশি অবস্থান করে যে যার ফলে আতিথেয়তার জন্য তার কাছে আর কিছুই বাকি থাকবে না, খাওয়ানোর জন্য পান করানোর জন্য কিছুই থাকবে না। যদি মেজবান যদি আতিথেয়তা না করে, মেহমানের খিদমত করতে না পারে কোনো সমস্যার কারণে হলেও, তাহলে মেজবানের গুনাহ হচ্ছে। আর কথা এখানেই শেষ নয়, যেভাবে প্রথম হাদিসে উল্লেখ করা হয়েছে যে ভাই মেজবানকে কষ্টের মুখে ঠেলে দেবে না, মেজবান তার উন্নত চরিত্রের কারণে ঋণ নিয়ে হলেও আতিথেয়তা করে, নিজেকে কষ্টের মুখে ঠেলে হলেও আতিথেয়তা করে, আর এরপর প্রতিশ্রুতি বা ওয়াদা অনুসারে যার কাছ থেকে সে ঋণ নিয়েছে, ঋণ যদি সময় মতো বা কথা অনুসারে ফেরত না দেয় তাহলে সে গুনাহগার হয়। আর অনেক সময় দীর্ঘ মেহমান নেওয়াজি বা আতিথেয়তা মেজবান বা তার ঘরের সদস্য বা ঘরের কোন সদস্যের ভিতর চিচড়া হয়ে যায়, অনেক খিটখিটে হয়ে যায়, সামনে না বললেও দৃষ্টির আড়ালে গিয়ে সে মেহমানকে আগে বাজে কথা বলে এবং এর ফলে তার পাপ হয় বা গুনাহ হয়। আর আর এর ফলে মেজবানের বা মেহমানের কোনো সম্মান থাকে না মেজবানের হৃদয়ে। রাসূলুল্লাহ সাল্লাম যদি বলেছেন যে আতিথ্যতা না করে গুনাগার হবে না, কিন্তু আপনি যদি এর খুঁটিনাটিকে বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন যে একটি শব্দের মাধ্যমে তিনি অনেক নসিহত, অনেক বড় নসিহত আমাদেরকে করেছেন। আর এক অর্থে মেজবানের দৃষ্টি ওইদিকে আকৃষ্ট করেছেন যে মেহমানের বৈধ অধিকার না দেয়াকে তুচ্ছ বিষয় মনে করবে না, যদি দায়িত্ব পালন না করো তাহলে তুমি গুনাগার হবে, আল্লাহ এবং পরকালের উপর ইমান নষ্ট হবে। কিন্তু মেহমানকে বলেন যে মেজবান যে গুনাগার হচ্ছে এতে তোমারও ভূমিকা আছে, তাই তুমিও জিজ্ঞাসিত হবে। দেখুন বাজ্যত একটি ছোট কথা, কোথায় থেকে কোথায় গিয়ে পৌঁছে এর পরিণতি, যদি প্রত্যেক ব্যক্তি নিজ নিজ দায়িত্ব পালন করে তাহলে মেজবানও গুনাগার হয় না আর মেহমানেরও গুনা হয় না বা সেও পাপের কারণ হয় না। তো খোদা তাআলার এটি অনেক বড় অনুগ্রহ আমাদের জামাতের উপর যে 99.999% মানুষ কথা মানে, শুনে এবং শুনে এরপর আমল করার বা সে অনুসারে কাজ করার চেষ্টা করে। গুটিকত কেমন আছে যারা বিপরীত কাজ করে থাকে, তো এমন লোকদের উন্নত চরিত্র প্রদর্শন করা উচিত, জামাতের যে সৌন্দর্য আছে সেটিকে আরো সুন্দরভাবে প্রকাশ করার চেষ্টা করা উচিত। এমন নসিহত যখন করা হয় একথা ভাবা উচিত নয় যে এগুলো সামান্য কথা এবং এই কথাগুলোকে এত ফলো করে বলার দরকার কি। এই যে গুটিগত মানুষ আছে এই ধরনের যারা কথাকে গুরুত্ব দেয় না, এই নসিহতের ফলে তাদেরও উপকার হয়। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নসিহত করেছেন তিনি সব সাহাবীর আমলের নিরিখে, কর্মের নিরিখে নসিহত করেন না, বরং গুটিগতকের কর্মকে সামনে রেখে নসিহত করেন। সাহাবাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী পূর্ণ এবং তাকওয়ার উন্নত মানে অধিষ্ঠিত ছিলেন, বরং মুহাজিরেরা হিজরত করে যখন মদিনা আসেন দীর্ঘদিন আনসার তাদের এমন সেবা করেছেন যে যার দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। অনেকেই বলে যে তারা তো ভাই হয়ে গিয়েছিলেন, তাদের ভিতর ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠিত হয়েছিল, তারা পরিবারের সদস্যের মতো ছিলেন, কিন্তু আনসারের যদিও মুহাজির স্থায়ীভাবে সেখানে বসবাস আরম্ভ করে, একটা সম্পর্ক তাদের মাঝে প্রতিষ্ঠিত হয় তাদের, কিন্তু তা সত্ত্বেও আনসার তাদের সাথে মেহমানের মতোই ব্যবহার করতেন। প্রায় ক্ষেত্রে নিজের তুলনায় উত্তম খাবার মুহাজির ভাইদেরকে খাওয়াতেন, কিন্তু মুহাজিরদের ব্যবহারও এত উন্নত মানের ছিল যে তারা বলতেন যে এইভাবে আমাদের আতিথেয়তা করবে না, তো নিজের অধিকার এইভাবে আমাকে দিয়ে দেবে না, আমাদেরকে রাস্তা বাজারে যাওয়ার রাস্তা দেখাও যেন আমরা বাজারে গিয়ে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যদিও পণ্যের উপর প্রতিষ্ঠিত থাকতেন, তা সত্ত্বেও তিনি তাদের নসিহত করেন, হিতপদে বা সদুপদেশ দিতেন। তাই কথা মনে করা উচিত নয় যে গুটিগতকের জন্য এত বড় নসিহত করার দরকার কি। আহাদরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থায়ী উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে সাহাবাদের মনোযোগ আকৃষ্ট করতেন, কোথাও তাদের মান না নেমে যায়, উন্নত মান থেকে তারা কোথাও পতিত না হন। রাসূল ইসলামের পবিত্রকরণ শক্তি সত্যিকার অর্থে এমন উন্নত আখলাকের অধিকারী মানুষ সৃষ্টি করেছে। উভয় দিক থেকে এমন সুন্দর আচরণ প্রদর্শনকারী তিনি সৃষ্টি করেছেন যে দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। তাই নসিহত করা হয় যে নবাগত যারা মেজবান হচ্ছেন বা মেহমান, তাদের সবার তরবিয়তের জন্য এই কথাগুলোকে সামনে উপস্থাপন করে করা হয়। উদ্দেশ্য হলো তাদের পণ্যের মানকে উন্নত করা। আর এছাড়া কোরআন আমাদেরকে ফাস্তাবিকুল খায়রাত অর্থাৎ পণ্যে পরস্পরের সাথে প্রতিযোগিতা করো, এটি হলো কোরআনের নির্দেশ। এই কথাগুলোর প্রতি মনোযোগ আকর্ষণ করলে পণ্যের প্রতি মনোযোগ মানুষের বাড়ে। দ্বিতীয়ত, নেকির ক্ষেত্রে যদি উন্নতি করো আর দেখো যে আমার ভাই পিছিয়ে আছে এক্ষেত্রে, তাহলে ভাইয়ের হাত ধরে তাকেও এগিয়ে নিয়ে আসো। নেকির সিঁড়িতে যদি তুমি উপরে যাও, তাহলে নেকির ক্ষেত্রে অন্যের সাথে যেখানে প্রতিযোগিতা করছো সেখানে যারা পিছিয়ে আছে তাদেরকেও উপরে আনার চেষ্টা করা আবশ্যক, যেন জাতিগত ভাবে সমষ্টিগত ভাবে আমরা উন্নতি করতে পারি। আর কোথায় এমন ত্রুটি যেন না থেকে যায়, অর্থাৎ আমাদেরকে একজনও যেন এমন না থাকে যে নিজের যোগ্যতা এবং সামর্থ্যকে যথাযথভাবে উন্নতির জন্য কাজে লাগাচ্ছে না, এমন যেন না হয়। এটি ছিল সৌন্দর্য। আর এই সৌন্দর্য তখন সৃষ্টি হতে পারে যদি মোমেন জামাতবদ্ধভাবে জামাতবদ্ধ অর্থাৎ ঐক্যবদ্ধ হয়। তো নসিহত যখন করা হয়, ছোট ছোট বিষয়ের প্রতি যখন মনোযোগ আকর্ষণ করা হয়, এর উদ্দেশ্য কিন্তু কাউকে লজ্জিত করা নয় বা কাউকে হেয় করা নয় বা কারো আবেগ অনুভূতিতে আঘাত করা এর উদ্দেশ্য নয়, বরং তাদের নেকি এবং পণ্যের মানকে উন্নত করা এর উদ্দেশ্য হয়ে থাকে। আতিথেয়তা সম্পর্কে, মেহমান নেওয়াজি সম্পর্কে গত জুমায় আমি বলেছিলাম যে কেউ বলেছিল যে গরিবরা ঘরে ডাল খায়, আর অনেক গরিব দেশে অনেকেই ডালও পায় না খাওয়ার জন্য, কিন্তু ধনীরা মাংস খেয়ে অভ্যস্ত। কেউ মুসলিমকে বলে যে এই কারণে অতিথিশালা বা লঙ্গরে গরিবদের জন্য ডাল পাকানো যেতে পারে, তাদেরকে ডাল খাওয়ানো অনুচিত হবে না, আর ধনীদের জন্য মাংস এবং ভালো খাবার রান্না হওয়া উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এই কথা শুনে এটিকে অপছন্দ করেন, বলেন যে জলসার অতিথিদের জন্য একই ধরনের খাবার রান্না হবে। কিন্তু একবার গরিবদেরকেও তিনি নসিহত করেছেন, তিনি বলেন শেখ মোহাম্মদ ইসমাইল সাহেব রাদিয়াল্লাহু আনহু রওয়ায়েত এটি তিনি বর্ণনা করেছেন, বলেন যে দুপুরের খাবার উভয় মজলিসকে আমি খাওয়াতাম। এক মজলিসে এমন মেহমান আসে যারা হুজুরের সাথে বসে খাবার খেত, আর এক শ্রেণী সাধারণ স্থানীয় মানুষ হতো। হযরত মসীহ মওউদ ইসলাম অনেক সময় বক্তৃতায় একথাও বলতেন যে দেখো, এক ব্যক্তি যদি দরিদ্র হয়ে থাকে, ঘরে সবসময় সে যদি ডাল রুটি খেয়ে থাকে আর এখানেও তাকে ডালই দেয়া হয়, তাহলে তাকে এটিকে অপছন্দ করা উচিত না। আমরা অনেক সময় ধনীদের জন্য মাংস এবং রুটির ব্যবস্থা করি যেন তারা অভ্যাসের কারণে অসুস্থ না হয়। যদি তাদেরকে ডাল দেওয়া হয় তাহলে যে উদ্দেশ্যে তারা আসে সেই উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জিত হতে পারে না, তাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। গরিবদেরকে তাদের অনুকরণ করা উচিত নয়। হুজুর বলছেন এই কারণে এখানেও ভিন্ন ধরনের খাবার পাকে মানুষের অভ্যাস অনুসারে, কোন কোন জাতির খাওয়ার অভ্যাস অনুসারে বা রুচি অনুসারে।
অতএব অবস্থা অনুসারে যদি কখনো কোন পৃথক খাবার রান্নার প্রয়োজন দেখা দেয়, তাহলে কোন দলকেই এটা খারাপ ভাবে নেওয়া উচিত না। কিন্তু সাধারণভাবে চেষ্টা এটি করা হয় যে এক ধরনের খাবার যেন সবাইকে দেয়া যায়, কেবলমাত্র যারা অসুস্থ, যেভাবে আমি বলেছি, যারা ভিন দেশি অতিথি এবং আহমদি অতিথি, তাদের জন্য কিছুটা বিশেষ খাবার আয়োজন করা হয়। কিন্তু ব্যবস্থাপনা এবং ওহদাদের এটি কাজ নয় যে নিজেদের জন্য বিশেষ খাবার তারা রান্না করাবেন, এক স্থানে যখন এই প্রশ্ন উঠেছিল তখন এটিও উঠেছিল যেভাবে আমি গত জুমায় উল্লেখ করেছি যে কর্মকর্তারা নিজের জন্য ঘুঘুর মাংস রান্না করেছিল বা পাখির মাংস কোয়েলের রান্না করেছিল, যখন অন্যরা এটা চায় তখন তাদেরকে এটি দেওয়া হয়নি, তখন হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম যখন এটি জানতে পারেন তখন তিনি তাৎক্ষণিক ভাবে এই কোয়েল আনিয়ে অতিথিদের সব অতিথির জন্য এটি রান্না করার ব্যবস্থা করেন। মসীহ মওউদ বলেন যে আগামীকাল সবার জন্য কোয়েলের মাংস রান্না করা হবে যাতে এই সুবিচার প্রতিষ্ঠিত থাকে। শুনেছি যে এতে কেউ মস্কারা করে জলসা কমিটিকে এই সংবাদ পাঠিয়েছিলেন, এখন তোমাদের উপর এই দায়িত্ব অর্পণ করা হয়েছে, তোমরা জলসায় কোয়েলের মাংস রান্না করো। সম্ভবত অফিসার জলসা সালানা এই সংবাদ পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে থাকবেন, কেননা এটি তার প্রথম বছর যা তিনি দায়িত্ব পালন করছেন এবং তিনি খুব দ্রুত উদ্বিগ্ন হয়ে পড়েন কিছুটা আবহাওয়ার কারণে। তার জন্য অনেক বেশি দোয়াও করুন যে আল্লাহ তাআলা তার কাজে যেন বরকত সৃষ্টি করেন। আর অফিসার সাহেব আপনিও নিশ্চিত থাকুন যে এই কোয়েলের মাংসের যে দাবি এটি কোনো বিশেষ কোনো দাবি নয়, এবং প্রত্যেকে এটি মনে রাখতে হবে যে অতিথির সম্মান এবং অতিথির আবেগ এবং অনুভূতির প্রতি আমাদের যত্নবান হতে হবে। কোয়েলের পরিবর্তে ডাল খাওয়ান কিন্তু সম্মানের সাথে পরিবেশন করুন। হযরত মিয়া আব্দুল আজিজ সাহেব মোগল রেওয়ায়ত করেন যে যখন লাহোরে হযরত সাহেব একটি বক্তৃতা দেওয়ার উদ্দেশ্যে আগমন করেন, 16 দিন তিনি লাহোর অবস্থান করেন। খাবার যে দায়িত্ব যে সমস্ত ব্যক্তির উপর ন্যস্ত করা হয়েছিল তার মধ্যে আমিও ছিলাম। সম্ভবত খলিফা রাজিবউদ্দিন কোন অতিথিকে বলে বসেন যে পানীয় খাবার অনেক বেশি খাবার খাচ্ছিলেন যে খাবার খাচ্ছ শুধুমাত্র পানীয় খাও। এই কথা কোনোভাবে হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিসসালামের খিদমতে পৌঁছে যে মেহমানকে কষ্ট দেয়া হয় এবং ইচ্ছা মাফিক খাবার পাওয়া যায় না, হুজুর বাইরে আসেন এবং দরজায় দাঁড়িয়ে বলেন যে কে এখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আমি নিবেদন করি যে হুজুর আমি আপনার সেবক। হুজুর বলেন আমি শুনেছি মানুষকে ভালো খাবার দেয়া হচ্ছে না এবং কতককে বলা হয় যে তোমার বাজারে গিয়ে খাবার খেয়ে নাও, এ কথা কি সত্য? আমি নিবেদন করি যে হুজুর অকৃত্রিম ভাবে কেউ যদি কাউকে বলে বসেন তো বসতে পারেন, নতুবা ব্যবস্থাপনা তো পুরো ঠিক আছে। তিনি বলেন যে না, আমরা আমাদের এই লঙ্গরের ব্যবস্থা স্বয়ং করব, মেহমান আমাদের, আর লঙ্গরের যে ব্যবস্থা এটিও আমাদের উপরই বর্তায়। তো কতক বন্ধু মিলে ক্ষমা চায় এবং ভবিষ্যতে সাবধানতা অবলম্বনের প্রতিজ্ঞা করেন, তো হুজুর ক্ষমা করে দেন এবং লঙ্গরের ব্যবস্থাপনা জারি করেন। অতএব কর্মী যারা আছেন তারা আপনার অকৃত্রিম বন্ধুই হোক না কেন, নিকটাত্মীয় হোক না কেন, তার সাথে কথা বলার ক্ষেত্রে যদি সেই ব্যক্তি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের লঙ্গরের অতিথি হিসেবে আগমন করে থাকেন তাহলে তার সম্মানের প্রতি অবশ্যই দৃষ্টি রাখতে হবে এবং তাকে সম্মান করতে হবে। যদি কেবলমাত্র একবার বা দুবার বা চারবারই নয়, যদি 10-20 বারও কেউ প্লেট নিয়ে খাবার নিতে আসেন তাহলে কোনো বিরক্তি প্রকাশ ছাড়াই তাকে সালাম দেওয়া উচিত বা তরকারি দেওয়া উচিত। কিন্তু এখানে আমি মেহমানদের খিদমতে অনুরোধ করব, আপনারা তরকারি নষ্ট করবেন না। অনেক সময় আমি দেখেছি গিয়ে যে তারা প্লেটের উপরে তরকারি ফেলে যায় এবং নষ্ট করে, অনেকে আলু এবং মাংস থেকে তার বিশেষ পছন্দের জিনিস খেয়ে নেয় বা মাংসের টুকরোটা খেয়ে নেয় বা কিছুটা ঝোল খেয়ে নেয়, অধিকাংশ আলুই তারা নষ্ট করে ফেলে। আর যারা এখানে ইউরোপের বাসিন্দা তারা হয়তো কিছুটা আলু খেয়ে নেন, যাই হোক কেবলমাত্র তারা ছাড়া যারা একান্তভাবে আলু অপছন্দ করেন, তারা যারা আলু খেতেই পারে না অথবা কেউ যদি ডাক্তারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা কারোর জন্য থেকে থাকে তাহলে তিনি ব্যতীত ও মেহমানের এই বিষয়ের প্রতি দৃষ্টি রাখতে হবে, তরকারি যেন নষ্ট না হয়। যতটুক আপনি ঢেলে নিয়েছেন বা যতটুক নিয়েছেন ততটুক আপনি খেয়ে শেষ করবেন। যাই হোক অতিথি সেবক এবং মেহমান দুজনের যে আচরণ এটি একটি খুব সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারে বা করে থাকে। একবার হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন কর্মীর উপর এজন্য অনেক বেশি রাগান্বিত হন যে সে মেহমানের সামনে থেকে প্লেট উঠিয়ে নিতে আরম্ভ করে, মেহমান আস্তে আস্তে খাচ্ছিলেন, অনেকে ধীরে ধীরে খাবার খায়, কিন্তু সে প্লেট উঠিয়ে নিতে আরম্ভ করে। হুজুর আলাইহিসসালাম বলেন, যতক্ষণ পর্যন্ত মেহমান খাবার শেষ করে, যতক্ষণ পর্যন্ত নিজে না বলবে যে প্লেট উঠিয়ে নাও, ততক্ষণ এটি তোমার কাজ নয়, প্লেট উঠিয়ে নেয় তোমার কাজ নয়। এবং ভবিষ্যতে মেহমানকে একথা বলবে না যে আমাদেরকে কাজ শেষ করতে হবে, তাই তাড়াতাড়ি খান। কিন্তু মেহমানকেও এই সাধারণ উপদেশ দেওয়া, সাধারণভাবে উপদেশ দেওয়া হয়েছে, খাবার খেয়ে আপনারা উঠে যান, যতক্ষণ খাবারের জন্য সময় প্রয়োজন ঠিক আছে, তারপর খাবার শেষ করে সেখানে বসে গল্প গুজব করতে আরম্ভ করবেন না। যদিও এই উপদেশ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে উল্লেখ করেছেন যে তোমরা সময় নষ্ট করবে না, উঠে যাও, কিন্তু এই উন্নত যে গুণ, এর একটা মূল শিক্ষা বা মূল নীতি যা আমাদের প্রয়োগ করা উচিত, যে সমস্ত কর্মী এখানে কাজ করে থাকেন তারাও নিজেদের, তাদেরকেও আরাম করতে হয়, তাদেরও বিশ্রাম নিতে হয়, তাদেরকেও নিজেদের কাজ শেষ করতে হয়, তাই এদিকে মেহমানদের দৃষ্টি দেওয়া উচিত। জলসার একটি অনেক বড় উদ্দেশ্য তা হচ্ছে মানুষের মাঝে যেন তাল্লুক বিল্লাহ বা খোদার সাথে সম্পর্ক সৃষ্টি হয়। এই জন্য জলসায় যারা যোগদান করছেন বা অংশ নিচ্ছেন তার জন্য অনেক বেশি প্রয়োজন। যারা কর্মী তারাও সর্বদা মনে রাখবেন, এবং অতিথি যারা তারাও মনে রাখবেন,
আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য নামাজ এবং নফলের প্রতি এবং দোয়ার প্রতি অনেক বেশি মনোযোগী হন। আমাদের সকল সমস্যার সমাধান এতে নিহিত। হযরত মসীহ মওউদের সাহাবাদের নমুনা কি ছিল, আদর্শ কেমন, কত উৎসাহ উদ্দীপনার সাথে তারা নামাজ পড়তেন, তার একটা দৃষ্টান্ত আমি তুলে ধরব। হযরত আতা মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু পিতা নাতে খান, তিনি বলেন যে হযরত মসীহ ইসলামের যুগের একটি বরকত হল, যদিও আমি তখন বাচ্চা ছিলাম কিন্তু নামাজে দাঁড়াতেই আমার মন গলে যেত আর অশ্রু চোখের পানি বন্ধ হতো না, সালাম এরপর সালাম ফেরানো হতো এবং নামাজ শেষ হয়ে যেত অশ্রু বইতে বইতে। বস্তুত আল্লাহ তাআলা তার প্রিয় নবী জরিউল্লাহ ফি হুলুলুল আম্বিয়াকে দেখার সুযোগ দিয়েছেন, এটি খোদার এক মহান অনুগ্রহ যা তিনি আমাকে দিয়েছেন, নতুবা আমি আমার নানাকে হাহুতাশ করতে দেখেছি, কাঁদতে দেখেছি, যে জানি না ইমাম মাহদী ইসলামের যুগ কখন আসবে। খোদা আমাদের উপর অনুগ্রহ করেছেন, তিনি আমাদেরকে ইমাম মাহদীকে দেখার, জিয়ারত করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর মসীহ ইসলামের হাজার হাজার নিদর্শন দেখেছি আমরা, যার মাধ্যমে তার নবুয়ত প্রমাণিত হয়। আমি দৃঢ় বিশ্বাস রাখি যে হুজুর আল্লাহ ছিলেন। সুতরাং আমরা সে জাতি যারা মসীহ ইসলামকে হয়তো দেখার সুযোগ পায়নি, কিন্তু তার দাবির প্রতি বিশ্বাস স্থাপনের ঈমান আনার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লামের এই নির্দেশ পুরা হয়েছে, নির্দেশকে আমরা পালন করেছি তাকে মেনে, তাই নিজেদের নামাজ এবং নফল ইবাদতের প্রতি আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হয়ে এই দিনগুলোতে নামাজ এবং নফলে বিগলিত চিত্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, কেননা খোদা তাআলা আমাদেরকে মসিমতকে মানার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন বা তার মান্যকারী। আর বিশেষ করে আজকালকার যুগে যখন জামাতের বিরোধীরা চরম বিরোধিতা করছে, ব্যক্তিগত এবং সমষ্টিগত দোয়া এবং আল্লাহর সাথে সুসম্পর্কই এর একমাত্র খণ্ডন, এর একমাত্র উত্তর। আর এদিকে অনেক বেশি মনোযোগ দিতে হবে আমাদের, অনেক বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। একটি কথা এটিও স্মরণ রাখতে হবে যে জলসায় অনেকে মানুষ আসে, মেলামেশা হয়, দেখা সাক্ষাৎ হয়, অনেকেই দীর্ঘ বিচ্ছেদের পর অনেকের পরস্পর সাথে সাক্ষাৎ হয়, অনেক সময় নতুন লোকদের সাথে মানুষ পরিচিত হয়, এরপর মিলেমিশে বসে কথা বলার ইচ্ছে হয়, কিন্তু এর জন্য জলসার কার্যক্রম শেষ হওয়ার পর যখন কার্যক্রম থাকে না সেই সময় বসুন, কিন্তু সেই সময়ও আজে বাজে কথা না বলে খোদার ফজল এবং কৃপার উল্লেখ করুন, কৃপার কথা স্মরণ করুন। অনেক প্রিয়জন আছেন যারা বিদায় নিয়েছে, তাদের কথা বলা যায়, তাদের নেক আদর্শের কথা বলা যায়, কিছু ইমান উদ্দীপক ঘটনার কথা বলা যায়, অনেকের নতুন আত্মীয়তা প্রতিষ্ঠিত হয় এই দিনগুলোতে, নতুন সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, আর এর জন্য বসতে হয় নতুন আত্মীয়দের সাথে। বিশেষ করে মহিলাদেরকে জলসার কার্যক্রম যখন বন্ধ থাকে তখন বিশেষভাবে এই কথাগুলোর প্রতি মনোযোগ দিতে হবে। আপনারা সেই সময় কার্যক্রম যখন থাকে না তখন শুধু নিজের মাঝে কথা বলতে পারেন। তো জলসার কার্যক্রম বন্ধ হোক বা আপনারা ঘরে থাকুন না কেন, কথা কিছুক্ষণ বলা যেতে পারে। অনেক সময় মানুষ সারা রাত বসে কথা বলে, এরপর ফজরের নামাজ নষ্ট করে, তাই এতটা না ঘুমিয়ে রাত কাটাবেন না যে আপনার সারা রাত এখানে কেটে যাবে, ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে। তাই ঘরে থাকুন বা যেখানে থাকুন তাহাজ্জুদের ব্যবস্থা থাকা চাই, তাহলেই আধ্যাত্মিক পরিবেশ আপনারা সমৃদ্ধ হতে পারেন, আধ্যাত্মিক পরিবেশ থেকে আপনারা উপকৃত বা লাভবান হতে পারেন। মহিলাদের বিশেষ করে এদিকেও মনোযোগ আকর্ষণ করতে চাই আমি, যে জলসা যেভাবে মসিমত বলেছেন কোন জাগতিক মেলা নয় এটি, তাই এই জলসায় অংশগ্রহণকারীদের দৃষ্টি এই কথার প্রতি নিবদ্ধ হওয়া উচিত যে আমরা আমাদের আধ্যাত্মিক চারিত্রিক এবং জ্ঞানগত মানকে আমাদের উন্নত করতে হবে, সেক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে, এই পরিবেশ থেকে যথাসাধ্য লাভবান হতে হবে। যদি এই চিন্তা চেতনা থাকে তাহলে যে সমস্ত মহিলারা নিজেদের পোশাক সাজসজ্জা প্রদর্শন করে থাকে এখানে এসে, তারাও সাদা মোটা লেবাস পরে আসবে এবং এই চিন্তা ভাবনা নিয়ে তারা এখানে আসবে যে আমাদের আসল উদ্দেশ্য হলো জলসা শোনা। তো এটাই চিন্তা হওয়া উচিত, আর লেবাস বা পোশাক শালীন হওয়া উচিত। অনেকেই কেউ কেউ অভিযোগ করে অনেকের পোশাক সম্পর্কে যে সেই পোশাকের মাধ্যমে কোন আহমদী মহিলার সম্মান প্রকাশ পায় না বা পবিত্র, তাই লেবাস সেটি হওয়া উচিত যা শুধু সৌন্দর্যকে ঢাকে। আর এর জন্য আল্লাহ তাআলা বলেন যে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে যে পোশাক তুমি পরবে, যে পোশাক তুমি পরবে সেই পোশাকই তোমার সৌন্দর্যকে গোপন করবে। একইভাবে পুরুষ এবং মহিলার জন্য নির্দেশ হল তারা যেন দৃষ্টি অবনত রাখে পথে হাঁটার সময়, অনর্থক একে অন্যের দিকে তাকাবেন না, তাকানো উচিত হবে না, এটিও গুরুত্বপূর্ণ বিষয়। এই পরিবেশে কোন কোন রাস্তায় পুরুষ মহিলা একই রাস্তার উপর হাঁটছেন, সেখানে এটি দৃষ্টিগোচর থাকা উচিত পরিবেশের পবিত্রতার জন্য, নিজের চরিত্রের উন্নত চরিত্রের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি নসিহত, তাই এদিকেও এ ব্যাপারেও সচেতন হন। এখন কিছু প্রশাসনিক কথার প্রতি মনোযোগ আকর্ষণ করব। আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের হেফাজতের জন্য সিকিউরিটি বা নিরাপত্তার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, এটিকে আপনারা সানন্দে শিরোধার্য মেনে নিন। আর নিজেকে চেক আপের জন্য পেশ করা উচিত, যদি কারো দৃষ্টি কোন নিরাপত্তা কর্মীর যদি দৃষ্টি নাও থাকে আপনি নিজেই সেখানে চলে যান। এই কথা মনে করবেন না যে একবার চেক করা হয়েছে, অনেক সময় মানুষ চেক করিয়ে বাইরে যেয়ে আবার ভিতরে আসতে হয়। যতবার বাইরে যাবেন এরপর যখনই ভিতরে আসবেন আপনাকে চেক করা হবে। আর যারা চেক করছেন পরিচিত হলেও আপনারা চেক করুন, তাই মেহমানদের বা জলসায় অংশগ্রহণকারীদের বিরক্ত হওয়া উচিত হবে না। কিন্তু পুরুষ এবং মহিলা তাবুতে যে সমস্ত পুরুষ এবং মহিলার স্ক্যানিং এর ডিউটি আছে, চেকিং এর ডিউটি আছে, তাদেরকে বলবো যে চেক অবশ্যই করুন, কিন্তু একই সাথে এটিও স্মরণ রাখবেন যে সকল সাবধানতা অবলম্বন করুন, যত দ্রুত চেক করা যায় দ্রুত চেক করুন, যেন মানুষ বিরক্ত না হয় এবং জলসাও যেন সময়মত শুরু হয়, তাড়াতাড়ি যেন মানুষ তাবুতে বা প্যান্ডালে প্রবেশ করতে পারে। নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত কর্মী আছে তাদের দৃষ্টি পূর্বেও আমি এদিকে আকর্ষণ করেছি, যেখানে যেখানেই ফ্যান্স বা বেড়া লাগানো হয়েছে মনে করবেন না যে বেড়া যথেষ্ট, সেখানে বেড়ার পাশাপাশিও ডিউটি, মানুষের ডিউটি থাকা চাই, শুধু বেড়া নয়, বেড়ার পাশে মানুষেরও ডিউটি থাকতে হবে। আর আর খুব সাবধানতার সাথে দায়িত্ববোধের চেতনা নিয়ে দায়িত্ব পালন করুন, যেখানে যাওকে যাকে ডিউটিতে নিযুক্ত করা আছে, দায়িত্বে নিযুক্ত করা আছে, সেটিকে তুচ্ছ মনে করবেন না। দুষ্কৃতকারী যে কোনো ধরনের দুষ্কৃতি আশ্রয় নিতে পারে, তাই শুধু দায়িত্বে নিয়োজিত ব্যক্তিই নয় বরং জলসায় অংশগ্রহণকারী সকল সদস্য সদস্যা পরিবেশের উপর সজাগ দৃষ্টি রাখুন। এই দিনগুলো যেভাবে বলেছি দোয়ায় অতিবাহিত করুন, আপনার অবস্থা অনুসারে সৎকাও করুন সামর্থ্য অনুসারে। আমি স্ক্যানিং এর কথা বলেছি, এবার ভিতরে আসার বেশি রাস্তা রাখার চেষ্টা হয়েছে যেন কারো অসুবিধা না হয়, অসুস্থ এবং যারা বাচ্চা নিয়ে এসেছে তাদের বেশি সুযোগ সুবিধা সৃষ্টি করা হয় তাদের জন্য, কিন্তু তা সত্ত্বেও অনেক সময় কিছু সমস্যা দেখা দেয়, তাই অধৈর্য হওয়া উচিত নয়, ধৈর্য হারানো উচিত নয়। এছাড়া বক্তৃতা চলাকালে অপ্রয়োজনীয় নারা দেবেন না, অনেকের নারা লাগানোর বদভ্যাস আছে, বরং নারা দেওয়ার যে কেন্দ্রীয় সিস্টেম আছে, ব্যবস্থা আছে, তাদের অধীনে হওয়া উচিত, তাদের এটি দায়িত্ব। কিন্তু যখন নারা লাগাবেন, নারা উত্তোলন করবেন, নারার উত্তরও অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে দেওয়া উচিত, জোরালো কণ্ঠে দেওয়া উচিত, এমন হওয়া উচিত নয় যে মুর্দার মতো, অর্থাৎ আওয়াজ যেন মুর্দার মতো না হয়। সমস্ত বক্তৃতা জলসা গায়ে বসে শুনুন, বক্তৃতা কালে বাইরে যাওয়া, এদের সেদিক ঘোরাফেরা করা যেভাবে পূর্বে বলেছি এটি ঠিক নয়, যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের চেষ্টা করুন। প্রত্যেক বক্তৃতার ভিতর এমন কোন না কোন দিক থাকে যা আপনার জন্য উপকারী, যা আপনার জন্য নতুন হয়ে থাকে। পরিচ্ছন্নতার প্রতি বিশেষ মনোযোগী হন, কোন রাবিশ বা আবর্জনা এদিক সেদিক ফেলবেন না। কোন স্থানে যদি কাগজ বা প্লেট গ্লাস পরা দেখেন তাৎক্ষণিকভাবে উঠিয়ে তা বিনে ফেলে দেন, থলিতে ফেলে দেন। আর গোসলখানার বিশেষ পরিষ্কার রাখার ব্যবস্থা করুন, কর্মীরা তো পরিষ্কার করেই থাকে, আর আল্লাহ তাআলার ফজলে নিঃস্বার্থভাবে যারা দায়িত্বে নিয়োজিত আছে পুরুষ মহিলা তারা নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন, কিন্তু মেহমান বা অতিথিরাও এদিকে মনোযোগ রাখবেন যে গোসলখানা বা টয়লেটে বা পায়খানায় সকল প্রকারের পরিচ্ছন্নতা আবশ্যক, বিশেষ করে কর্দমাক্ত পা নিয়ে যখন যাবেন সেটা পরিষ্কার করার ব্যবস্থা করুন। যদিও বৃষ্টি বন্ধ হয়ে গেছে কিন্তু কিছু বলা যায় না, জমি যেহেতু নরম কাদা আছে এই কারণে পায়ে মাটি লেগে যায়, তাই পরিচ্ছন্নতার প্রতি বিশেষ মনোযোগী হন। গোসলখানায় কোনো কাদা থাকা উচিত নয় বা ময়লা থাকা উচিত নয়। এছাড়া তাবুতে প্রবেশ করে একটা কথার প্রতি বিশেষ মনোযোগ রাখতে হবে, যারা প্রথমে প্রবেশ করছেন যদি কোনো কারণ না থাকে আপনারা সামনের লাইনে বসুন, যেন পিছন থেকে যারা আসে পরে যারা আসে তারা যেন পিছনে বসতে পারে সহজেই, একইভাবে যারা পরে আসেন তারা যেখানে জায়গা পান সেখানে বসুন, আর একজনের কাঁধের উপর দিয়ে টপকিয়ে আগে আসবেন না। মসে মহোদয়ের কোন মিটিং এ এইভাবে টপকিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, তিনি অসন্তুষ্ট হন এবং মসিম সেখান থেকে চলে যান রাগ করে, এবং খলিফা আউয়ালকে বলেন যে তুমি এদেরকে বোঝাও। এরপর খলিফা আউয়াল কঠোর ভাষায় সবাইকে নসিহত করেছেন, তাই যে যেখানে জায়গা পান সেখানে বসুন, আর যারা প্রথমে প্রবেশ করবেন তারা সামনের সারিগুলোতে বসুন, পরে যারা আসবেন যেখানে জায়গা পাবেন সেখানে বসুন। কিন্তু এই কথা সবার স্মরণ রাখতে হবে যে কোন জায়গায় আপনারা জায়গা খালি রাখবেন না, আপনি প্রবেশ করে খালি জায়গায় বসুন, যেখানে খালি জায়গায় দেখেন সেই জায়গা প্রথমে ভরুন। শেষের দিকে আবার বলতে চাই যে এই দিনগুলোতে
আপনারা দোয়া দ্বারা এই সময় এই পরিবেশকে পূর্ণ রাখুন, আল্লাহ তাআলা সবাইকে এর তৌফিক দান করুন।
لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر